মথুরাবাসী মুক্তি সদ্ভায়মান সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ কৃষ্ণ প্রেম জন্মা এই সবচেয়ে বড় বিদ্যা আর তার মধ্যে সর্বশেষ সর্বশেষ নাম সংকীর্ণ। কিন্তু ভাই সাধু সংখ্যা অনন্ত কৃষ্ণা এসা নেই ভক্তি বিনোদ ঠাকুর জি নে শিক্ষাস্তক মে প্রসঙ্গ উঠা প্রশ্ন উঠা পূর্ব পক্ষ উঠা ও হম জগত মে রহনে বালে জীব হ্যাঁ হমারি জীবা মন বুদ্ধি অহংকার সব যো কুছ হো জড় কা বনা হুয়া হ্যাঁ জড় জগত মে রহতে হ্যাঁ জড় জগত মে সব পরিবেশ হ্যাঁ আর কৃষ্ণ নাম কেসা হ্যাঁ চিন্ময় হ্যাঁ তো জড় জগত মে রহনে বালা জীব জড় জীবা সে জড় কাম সে জড় জীব সব চিজো সে অপরাকৃত কৃষ্ণ নাম কেসে জয়যুক্ত হোগা ইস জগত মে সব চিজ উসকা কারণ পড়তা হ্যাঁ যে কেসে কৃষ্ণ নাম অপ্রাকৃত হোনে পর ভি জড় সে উপর অতীত রহনে পর ভি অবাঙ্গ মন সো গোচর রহনে পর ভি ইস জগত মে কেসে উনকা বিজয় হোতা হ্যায় ইসকি প্রক্রিয়া উনহোনে শিখ শাস্ত্র কে প্রথম শ্লোক মে আপনি ব্যাখ্যা মে বিদ্বত রঞ্জন ইয়া ক্যা না সম্বোধন ভাষ্য মে কেসে উসি তরিকে সে হম লোগো কো করনা চাহিয়ে। এক আদমি শ্রমণ কে দ্বারা শুদ্ধ সঙ্গ মে যদি কথা তো যথার্থ বিদ্যা সে রূপ মে উসকা ফল পায়ে রূপ গোস্বামী নে উপদেশামৃত মে সব শ্লোকো কা সার এক শ্লোক মে বতলায় তন্নাম রূপ চরিতাদি সুকৃষ্ণানি ক্রমে নরসনা মনসি নিয়ন ব্রজে তীর্থন কোথায় কাহ দ্বারকা মে না কাহা নৈমিষারণ্য মে স্থানে স্থিতা স্থানে স্থিতা কোথায় ব্রজে ব্রজে স্থিতা নদী ধামে স্থিতা রা করকে স্থানে তনুবাঙ্গ মনো না তনুবাঙ্গ মনো ভি প্রায় তো আরে কালম নয়েদ অখিলাম ইত্যুপদেশ দারম বৃন্দাবন মে রহেঙ্গে নদী ধাম মে রহেঙ্গে তৎপদী রসিক স্বজাতি সিদ্ধ বৈষ্ণব কে আশ্রয় মে রা করকে নাম করেন যে নাম তত্ত্ববিদ হ্যাঁ রসিক হ্যাঁ এসে লোককে অনুগত মে রাখ অনুগত মে রাখ করকে না লিখে যা ও খাতে ওই প্রসাদ উসাদ হম পালেন ওই পর রেঙ্গে কি তো করেনি আপনি মন সে তব তো নই হোগা করেন আপনি মন সে উনকি বাত হ্যাঁ উনকো প্রণাম করেন আচ্ছা মহারাজ জি আপনি বাতে আমারে সির পর হ্যাঁ কিন্তু ডন্ডা যা রাখা ওই রেগা আমি করব তাই করবো যা করছি হম ওই করেন যে হম করেন সব সিদ্ধে তন নাম রূপ চরিতাদি সুকৃষ্ণানু অনু কা তাৎপর্য শ্রমণম অনন্তরম শ্রমণ কে বাদ মে এসে বৃন্দাবন মে স্থিত রা করকে আর সব সময় এসে বৈষ্ণব কে অনুগত্য মে তব ফির হরি নাম করেঙ্গে সব সদানুরাগী জনানুগামী কাল মনে অখিলাম কৃষ্টি উপদেশ এ সমস্ত উপদেশ উঠা কর এক এক ক্ষণ উসমে লগাও আর কই কাম নেই করো তো ইয়ে হুয়া বিদ্যা ইয়ে হুয়া হুই বিদ্যা রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নেই সংসার মে আর বিদ্যায় যদি এ বিদ্যা হো গই তো সব কিছু হো গা হমারি গোপিয়া ইয়া বৃন্দাবন কে রহনে বালি জগ পত্নিয়া উপনয়ন নেই হুয়া বেদ মে অধিকার নেই ওঙ্কার কা উচ্চারণ নেই কর সকতি ব্রহ্ম গায়ত্রী উনকো নেই উপনয়ন ভি নেই হ্যায় আর তিন জন্ম হোতে হ্যায় উনকা উসমে এক জন্ম হ্যায় সকল জন্ম হ্যায় সাবিত্র শায়দ নেই হ্যায় আর उनका नहीं होगा, इसलिए कहा इन लोगों का तो जिनका है अब है, उनका नहीं था नहीं होगा इसलिए कर, उनका हो सकता है कि नहीं हो। कोई जरूर नहीं कि उनकी थी, हरिदास ठाकुर की किससे दीक्षा हुई थी, सत्या था, किन्तु उदाहरण माने कोई लिखा तो कहीं नहीं जो किसके वो शिष्य हैं। हो सकता है जैसे नहीं हो,
एक ही जन्म मान रहे हैं, पहले दीक्षा नहीं पा नहीं मिले और पानी नहीं चलता तो सोचने को बिना दीक्षा के घर बच्ची बनाने लगा नहीं तो
नहीं होता है, सब लोग नहीं देते। उन्होंने कहा है भागवत में ये नहीं है, वो कहते हैं कि हम ये तीन जन्म है हमारा नहीं है और उनके पतियों का तीन जन्म ही ये लिखा है तो इसलिए मान लो ये नहीं है। तो तीन प्रकार का जन्म है सौक्र सावित्र और वैश्य में, कहते इनको नहीं है। और वो कृष्ण को क्या किया, न तत्व पढ़ा, न वेद पढ़ा, न उपनिषद पढ़ा, न कुछ भी पढ़ा, केवल भगवत चिंतन करके उनकी लीलाओं का चिंतन करके सुन करके और भगवान को खुद भोजन लेकर के आवेदन कर दिया भगवान के पास, कितने सहज रूप में। इसलिए यही विचार सबसे सार है। कीर्ति मत है जीवर कौन बड़ो कीर्ति, कृष्ण भक्त बलिया जा है ख्याति। संसार में सबसे बड़ी कीर्ति कौन है, संसार में जगत में जिसके पास में और कुछ भी नहीं है किंतु रुपया है। आजकल विशेष करके पॉलिटिक्स जो जानता है, राजनीति गंध, ये सब लोगों को कीर्ति होती है। या शुद्ध रूप से देखा जाए टीवी गद्दी की इत्यादि, इन लोगों की कुछ कीर्ति है किंतु ये यथार्थ कीर्ति नहीं है। कृष्ण भक्त बोलिया जहा रहा है ख्याति, कृष्ण भक्त जो है उसी की सबसे बड़ी चीज। इसके लिए बतला रहे हैं जड़ विषय में लोलुपता, लोलुपता मैंने पानी की इच्छा, लोलुप हो कोई भी जड़ विषय, रुपया पैसा धन दौलत सौंदर्य इत्यादि, भाई बंधु जमीन इत्यादि, जड़ कुल वस्तुओं का सेवन कोई इसके जो जिसके पास ये है उसी की बड़ी बड़ाई करता है। जैसे लोग कहते हैं इंडिया में धन के लिए बड़े सबसे बड़े धनी कौन है, टाटा बिरला इत्यादि, और जगत में इनसे बहुत हैं हजारों, ये बहुत हम समझते हैं कि 100वां नंबर इन लोगों का होगा कि नहीं होगा, बड़े बड़े विराट लोग उसकी बड़ी प्रशंसा, बड़ा धन्यवाद। देवी धाम में देवी धाम को छोड़कर जो जगत के विषयों को छोड़कर जैसे सनातन सनातन कुमार या पहली अवस्था में सुखदेव गोस्वामी इत्यादि जड़ विषयों को छोड़ दिया, लोग कहते हैं कि ये बड़े कीर्तिमान की बड़ी कीर्ति, बड़ी उनकी प्रतिष्ठा है। उसके अपेक्षा विष्णु भक्ति जो है, विष्णु भक्त होना इसका श्रेष्ठ है, ये सबसे श्रेष्ठ है विष्णु भक्त, किंतु इसको कौन मानेंगे। विष्णु भक्त जो होंगे जो यथार्थ में तत्व को जानने वाले वो मानेंगे। इसलिए सुखदेव गोस्वामी को ले लो या शंकर जी को ले लो, शंकर जी रहते हैं कैलाश में बर्फ के घर में जो कोई नहीं रहता, नंगे रहते हैं, सर्पों को ये धारण करके रखते वही उनका आभूषण, और विश्व को सर्वत्र दे सकते हैं अपने, उनको जरूरत नहीं सबको विश्व को दे देते हैं। और समझते हैं ये क्या कि ये भस्म है और ये हड्डियां हैं जिसको वो गले में मुंडमाला पहनते हैं और हड्डियों को धारण करते हैं, ये सब विषय वैसे ही हैं, इनका कोई मूल्य नहीं है, भस्म के समान है। और अपने आप क्या करते हैं, भगवान का भजन करते हैं, वो विद्या जानते हैं, जैसे कि भगवान को बल्कि भूखने किया जाए। इसलिए सबसे श्रेष्ठ विष्णु भक्त और विष्णु भक्तों से भी नारायण भक्त, नारायण भक्तों से भी राम का, उससे भी कृष्ण का, उसमें भी ब्रज के, ब्रज में भी वात्सल्य और उससे भी अभी मधुर का, उसमें भी और बहुत से थे। कलौ भागवतम नाम दुर्लभम नैव लभ्यते, गरुड़ पुराण में ऐसा कहा गया है कि कलयुग में ये भागवत जो है ये बहुत दुर्लभ है। भागवत माने दो चीज, भक्त भागवत और ग्रंथ भागवत। यहाँ पर भागवत भक्त भागवत के लिए कहा गया, भागवत जो है ग्रंथ भागवत, यदि भक्त भागवत न रहे तो उसका कोई मूल्य नहीं, भक्त भागवत पर ही भक्त का ग्रंथ भागवत का मूल्य है। इसलिए कहते हैं कि कलयुग में और कुछ दिन आएंगे ना, गंगा जी तब तक बराबर हो जाएगी जमुना, जमुना जी तो बराबर होने में आ गई, गंगा भी बराबर हो जाएगी, जगन्नाथ बलदेव सुभद्रा नहीं रहेंगे। कुछ दिन में देखा कि अभी तो गोविंद गोपीनाथ जी, मदन मोहन जी सब चले गए इधर उधर श्रीनाथ जी, कुछ दिन के बाद में नहीं जाने क्या होगा कोई पता नहीं, सालग्राम किला जगत में मिलेंगे। इस तरह से भक्ति और दुर्लभ हो जाएगी, तुलसी भी नहीं जाएगी। और अभी जो वैष्णव लोग देख रहे हैं ना, जो भागवत इत्यादि हो रहा है, सब लोग आ रहे हैं, उस दिन में भागवत पाठ और कीर्तन और ये सब उठ जाएगा, कुछ नहीं रहेगा। जब तक चैतन्य महाप्रभु का प्रभाव है जगत में, कीर्तन विश्व अभी चल रहा है, हो सकता है कि 1,000, 2,000, 10,000, 20,000, 50,000 चले, इसके बाद में क्या दशा होगी। इसलिए कह रहे हैं कि कलयुग में अभी तो कुछ अभी है, इस जन्म में जो कुछ करना है कर लो, भोग हम भोग लेंगे, भोग का ही नहीं जाएगा, स्त्री पुत्र परिवार धन संपत्ति प्रतिष्ठा स्वर्ग ये तो सब समय आज से लाख पट पीछे भी हो जाए, किंतु इस जन्म के बाद में फिर भक्ति होगी कि नहीं ऐसी कठिन। इसलिए इस जन्म में और कोई चेष्टा नहीं करके केवल मात्र भक्ति के लिए चेष्टा करें, परिणाम यही सबसे बड़ी कृति है। अगले दिन हम लोग उस पर विस्तार से बोलेंगे, इसी के लिए वो लोग आए हुए हैं और आप लोग तो बंगला भी समझते हैं, या यहाँ पर जो आते हैं करीब करीब बंगला समझते हैं, ये लोग आज ही रात में चले जाएंगे, इसलिए आज बंगला भाषा में जीवन अनेक सौभाग्य फले साधु संग्रह, विशेष करे साधु संग यदि तीर्थ यात्रा हो, अनुभव से तीर्थ यात्रा लोग करे, किंतु साधु संग गेले उसके साधु का प्रभाव पड़े और तीर्थ यात्रा के उद्देश्य से भी उनसे पड़े। तीर्थ यात्रा उद्देश्य केवल मात्र देश भगवान সেরকম আজকাল একটা পরিপাটি হয়েছে। পূর্বেকার তীর্থ ভ্রমণ আর আজকাল তীর্থ ভ্রমণের মধ্যে বহু পার্থক্য, বহু আকাশ পাতালের পার্থক্য। পূর্বে লোক তীর্থ ভ্রমণ করতে যেত তখন ঘরকে বিদায়, ঘর থেকে বিদায় নিয়ে যেত, আর ঘরওয়ালা লোক বুঝতে যেতে আজ ফিরবে কি না ফিরবে, 90% ফিরবে না, আর একটি পয়সা নিয়ে যেত না, খালি হাত পায়ে হেঁটে নানা দেশ বিদেশ ধর্মপথে তীর্থযাত্রা করত। তাতে এই তীর্থ ভ্রমণের দ্বারা চিত্ত শুদ্ধি হত। চিত্ত শুদ্ধি হলে তীর্থ যেখানে আছে সেই তীর্থেতে সাধুসঙ্গ হত, এবং সাধুসঙ্গ ফলে সে সংসারে সে বিরক্তি হয়ে যেত আর ভগবত ভজন তাহলে। চৈতন্য মহাপ্রভু তীর্থাটন করতে এসেছিলেন গয়াতে, সিন্ধ দিতে এসে তিনি স্বয়ং ভগবান, তথাপিও ওই ওখানে সাধু সঙ্গ হয়ে গেল। আর তীর্থযাত্রা যে মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন, সাধু সঙ্গ, সাধু সঙ্গে তো হরি কথা অনায়াসে হয়ে গেল। মহাপুরুষ তো স্বয়ং ভগবান, নিজের চরিত্রের দ্বারা আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। যদি তীর্থযাত্রা মানে কোন জিনিসের ফলটা নির্ভর করে উদ্দেশ্যের উপরে, কোন জিনিসের ফল উদ্দেশ্য করে উদ্দেশ্যের উপর নির্ভর করে। আমি কি উদ্দেশ্যে সে আমি অমুক জায়গাতে যাচ্ছি তীর্থেতে, এইটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হবে। আর উদ্দেশ্য তার যদি অন্য থাকে, অর্থ অর্থ রোজগার যদি থাকে উদ্দেশ্য, অথবা উদ্দেশ্য থাকে যে আমার একটি শান্তি হবে, আমার মনোবাসনা পূর্ণ হবে, দেশ দেখব, তো ওই সবগুলি প্রাপ্তি হবে। চিত্ত মধ্যে কোনো চিত্ত শুদ্ধ হবে এই কারণে, চিত্ত শুদ্ধি যে কর্মের ফল তার এইটা এক রকমের কর্ম। যদি সাধুর সঙ্গে হরিকথার মাধ্যমে যদি তীর্থযাত্রা না হয় তাহলে এক রকমের কর্ম, হাতিয়াকি কাজগুলো দেশে দূর দেশে কেউ পরিশ্রম মাত্র হবে। এই জন্য সাধুর সঙ্গে যে হরিকথার মাধ্যমে যে যদি তীর্থযাত্রা হয় তাহলে চিত্ত শুদ্ধিই নয়, ভগবত ভক্তি লাভ হতে পারে, এমনকি প্রেমা ভক্তি লাভ হতে পারে। আর এই উদ্দেশ্য না যদি থাকে তাহলে যেরকম উদ্দেশ্য করছে সেই তার প্রাপ্তি হবে। আপনারা তো ভাগ্যবান তীর্থযাত্রার জন্য বেরিয়েছেন, আপনার প্রথমে হয়তো বাংলা থেকে চলে গয়া গিয়েছিলেন, গয়া কাশী প্রয়াগ অযোধ্যা নৈমিষারণ্য হরিদ্বার কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র হয়ে তারপরে এখানে আসছে, আবার এরপরে আবার দ্বারকা আর নাথবাদ জয়পুর করৌলি এইসব নিয়ে যাবে। যেখানে যাবেন সেখানকার শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করবেন। সেখানে কি শিক্ষা, শিক্ষা যদি গ্রহণ না করেন তাহলে তীর্থযাত্রাটা নিষ্ফল হয়ে যাবে। শুধুমাত্র টাকা পয়সা খরচা হবে, একদম মনের রিক্রিয়েশন মনোবিরোধ বসে এই করবে। গয়াতে গিয়ে আমি কি শিখব, গয়াতে গয়াতে মহাপ্রভু ওখানে গিয়েছিলেন, গয়ার পাঁচ পদ্ম আছে, ওখানে পিণ্ডি বিবাহ যাদের উদ্ধার নয় তাদেরকে পিণ্ডি সংগ্রহ দেয়, আর পাশে কর্মনাশা নদী আছে, তাহলে ওখানেতে যে কর্ম আছে তাহা আমার নাশ হোক, আর বিষ্ণু পাপপদ্মেতে নিজেকে আমি সমর্পণ করব, আর আমার ভক্ত জীবনও ওখানে লাভ করবো, যেরকম মহাপ্রভু দেখিয়েছেন ওই রকম। অথবা মাধবেন্দ্র পরিপাক ঈশ্বর পরিপাক ওই গয়াকে আশ্রয় করে ওইখানে থাকে, বিশেষভাগ ওইখানে মাধবেন্দ্র পরিপাদ, কারণ মধ্বাচার্যের ওখানে প্রধান একটু উত্তরাধিক গদি ছিল, ওইখানে তারা থাকতেন, এমন মহাপ্রভুর সঙ্গে তাহার দেখা হলো ঈশ্বর পরিপাদে। আর তারপরে তিনি ভক্তি দেয়নি মধ্যে তিনি মেসে গেলেন, তিনি প্রথমে পড়ানো খানো এই সবগুলি কাজেতে প্রধান মহাপ্রভুত, এখানে এসে তার ভাবটাই চেঞ্জ হয়ে গেল, আর তিনি বৃন্দাবনে আসলেন এই যখন তার এই জন্য প্রথমে গয়াতে গিয়ে আমার কর্মকর্ম যা কিছু আছে আর ভালো আর মন্দ যা কিছু সব ওইখানে কর্মনাশা নদীতে দিয়ে আসবো, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড দুই দিকের ভাঙ্গ, অমৃত বলিয়া যাওয়া চায় নানা জন ভ্রমণ করে বজ্র ভক্ষণ করে,
তার জন্য অধপাতে,
তার জন্য অধপাতে যায় জ্ঞান আর কর্ম, ভালো কর্ম করো, মৃগ মহারাজের মতন কে ভালো কার্য করবে, তিনি কোটি কোটি গাভী প্রতিদিনের দান করবেন, কিন্তু তাহার অবস্থা কি হল, লাশ হয়ে জন্মগ্রহণ করবে, এইটা তো কর্মের ফল। হরিশ্চন্দ্র মহারাজ টিভি গাভী কি এদের মতন কে কর্মী হবে, এরা জ্ঞানীয় কুটির ছিল কিন্তু সর্বপ্রতি গতি আবার করে তাকে ফিরা, এই জন্যই এর মধ্যে রুচি না নিয়ে আগে চলতে হবে। তারপরে কাশী আসবে জ্ঞানের ক্ষেত্র, ব্রহ্মজ্ঞান, ওখানে যে কেবলমাত্র শঙ্করকে প্রণাম করে দিয়ে ওখানে চলে যেতে হবে, চোখ বন্ধ করে মুক্তি চুক্তির ইচ্ছা করতে হবে না, পার করে আগে এসে একটু গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগ স্থানেতে একটু স্নান করতে হবে, যা আবর্জনা ছিল তাগুলিকে দূর করতে হবে। এখন অধ্যক্ষ অধ্যক্ষ ভক্তের মধ্যে প্রবেশ করতে হবে, ভক্তির মধ্যে আসবে, কিন্তু মহাপ্রভু ভক্তগণের এইটি প্রধান নয়, এই জন্য এইটাকে বাদ দিয়ে মথুরাতে বিশ্রাম ঘাটেতে স্নান করে যা কিছু ছিল সবগুলিকে বিশ্রাম দিতে হবে, বিশ্রাম করে দিয়ে তারপরে বৃন্দাবনেতে প্রবেশ করবে। তোমরা এখান থেকে প্রয়াগ থেকে বোধহয় নৈমিষারণ্য গিয়েছ, অযোধ্যা, অযোধ্যা রামের ভূমি, ওখানে আপনার দর্শন করেন নৈমিষারণ্য গিয়েছে, নৈমিষারণ্য মানে কি, নৈমিষারণ্যের ইতিহাস কত হাজার, 88,000 ঋষিগণ কলিযুগের ভয়েতে ঠিক হয়ে ঠিক পারবেন কোন ঋষি করতে পারেন, তারা ব্রহ্মার কাছে নিকটে প্রার্থনা করে, ব্রহ্মা অনুগ্রহ করে দিয়ে বোধহয় কোন মিনি চক্র মনোময় চক্র সৃষ্টি করে ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছেন, আর সে উঠতে উঠতে উঠতে
পড়বে সেইখানে,
সেইখানে যেখানে পড়বে সেইখানে তোমরা যাও, এর পিছে পিছে
সেখানে তপস্যা,
আর সেইখানে তোমরা তপস্যা করো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে এরা তো বানপ্রস্থি হয়তো কেউ কেউ তারা বানপ্রস্থিতে কেউ করে, কর্ম একেবারে জ্ঞান সব জলাঞ্জলি দিয়ে দিয়ে তারপরে ওই চক্রের পিছে পিছে চলতে চলতে যেখানে ওটা পড়লো সেইখানে নিমিত আরণ্য হল, নৈমিষারণ্য, ওখানে আরো আছে নিমিষ মধ্যে কি হয়েছিল,
এক অসুরকে সংহার করেছিলেন ভগবান বিষ্ণু, সেই
এক নিমিষের মধ্যে একটি মহাপ্রবল পরাক্রান্ত অসুরকে, যে পৃথিবীর জন্য জঞ্জাল ছিল ভারত স্বরূপ, এক নিমিষেতে নিমিষের দ্বারাই
দানব বল সংহার করেন,
এই সংহার করেছেন, এই জন্য যেখানে করেছিলেন সেখানে নৈমিষারণ।
আর নেমি মানে হচ্ছে তিনিশ বৃক্ষ, তিনিশ গাছ, সেই সমস্ত গাছের বন থাকার জন্য আবার নৈমি।
একটা গাছ আছে তার নাম হচ্ছে ওকে এখন চিন্তিতে তিনি বলে তিনি গাছ, কিন্তু হয় মিমি। সেই গাছে কারণ যেরকম বদ্রিকাশ্রম বদরি বন, এখানে তো ওই মিমি গাছগুলি ছিল, এই জন্য ওইখানে আঠাশি হাজার ঋষি আছেন। আর ওখানে তপস্যা করেন ধুমা ধুকড় করে দিয়ে ওম সহা ওম সহা কত হাজার বছর করে দিয়ে ভিতরে বাহার কালো হয়ে গেছে।
ওই কুলটা
ওইটা যেখানে নেমিটা পড়েছিল সেইখানে পৃথিবী থেকে একটি ধারা নিকল ভগবতী গঙ্গা, জলের ব্যবস্থা ওখানে ছিল না। বংশী নদী একটা দূরে ছিলেন,
দূরে
এখনো অব্দি দূরেই,
দূরে মানে পাশে
পাশে মানে একটু হয়তো আরো তখন দূরে ছিলেন, এই জন্য ওখানে জল বেরোল খুব সুন্দর জল, পরম পবিত্র ভগবতী গঙ্গা। ওই বেরিয়ে ওইখানে যে তারা চক্রাকারে ভিড়ে দিয়েছেন, ওই নেমিটা যখন পড়ল না তখন একেবারে চলে যায় পৃথিবীকে ভেদ করে দিয়ে, আর সেইখান থেকে জলের ফুহারা জল। ওইখানে ঋষিরা আসেন, ওই জলে স্নান করেন, পরম পবিত্র হয়ে গিয়ে আর ওইখানে তপস্যা করেন, এমন সোহা সোহা করেন, যজ্ঞ করেন, সে তার যুগের যজ্ঞ হচ্ছে যুগ ধর্ম। দ্বাপর হলেও ওই পাশাপাশি ছিল না, যেরকম আজকে অর্চন, অর্চন কলি যুগের নয়, অর্চন হচ্ছে দ্বাপর যুগের ধর্ম, কিন্তু আমি প্রথম সন্ধ্যা আছে কলিযুগের, এই জন্য অর্চনটা আমি ঠিক চালু আছে। এখন নাম সংকীর্তন কলিযুগের, ধীরে ধীরে এটা প্রবর্তিত হবে। এখন সংকীর্তন হলেও তার সঙ্গে আবার অর্চন ভাগবত মার্গ আর পঞ্চরাত্র মার্গ দুটা মিশিয়ে এখন চলছে। তো ওই রকম ভাবে ওখানে ওই যজ্ঞ করতে ছিল, অন্তর বাহার সব কালো হয়ে গেল ধুমাতে, কিন্তু চিত্ত শুদ্ধি হল না, কলযুগ তাহাদের পিছা ছাড়বে না, এই জন্য তারা পরে প্রার্থনা করে ভগবানের নিকটে। তখন সেখানে তো লোমহর্ষণ সুত আছেন, তাহাদেরকে সমস্ত পুরাণ শাস্ত্র ইত্যাদি গ্রহণ করান, পরবর্তীকালেতে উগ্র সভা সুত হয়ে তিনি শ্রীমদ ভাগবত ইত্যাদি ওখানে ব্যাখ্যা করেছেন। ভাগবত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ শাস্ত্র, এবং সেইখানে সুত গোস্বামী আঠাশ হাজার ঋষিকে শ্রীমদ ভাগবত ইত্যাদি শ্রবণ করেছিলেন, এবং তাতে উপাসনা মার্গ কৃষ্ণে বিশেষ করে সক্ষ বাৎসল্য ইত্যাদি সক্ষ বাৎসল্য ইত্যাদির কথা তাকে বলেছিলেন। তারপরে ঋষিগণ ওইখানে থেকে এই সব শ্রবণ করে দিয়ে তারা সেই ভাব মার্গ অবলম্বন করে দিয়ে ভগবানকে এইরকম হতে নৈমিষারণ্য, নৈমিষারণ্য দিয়ে তাহার শিক্ষাগুলি গ্রহণ করতে হবে। বিশেষ করে এই ব্রহ্মচারীগণ যারা এই মার্গ অবলম্বন করেছেন, তারপরে নৈমিষারণ্য পার হয়ে তারপরে হরিদ্বার, হরিদ্বার আর উপরে আগে যাও নাই তোমার বদ্রিকাশ্রমিকেশ পর্যন্ত যে সেখান থেকে ফিরে এসে কুরুক্ষেত্রেতে যে আবার কুরুক্ষেত্রেতে হয়ে আবার ওইখানে গীতা ইত্যাদি তোমার করানো, তারপরে এখানে এসেছে। এইটা শেষে হওয়া উচিত ছিল কিন্তু মাঝখানে এসে গেল না, মধুরেণ সমাপয়েত হওয়া উচিত, আর রাস্তাতে আমি দ্বারকা পড়বে, গোলোক পড়বে, দ্বারকা পড়বে, তারপরে তারপরে মথুরা, তারপরে বৃন্দাবন শেষে পড়ে, বৃন্দাবনের মধ্যে প্রথমে পড়বে গোকুল, তারপরে বৃন্দাবন, তারপরে নন্দগাঁও বরসানা ইত্যাদি, তারপরে শেষে গোবর্ধন হয়ে শেষে রাস্তা কুন্ডে, আর ওখান থেকে আর যাবার কোথাও রাস্তা নেই, সব ওর নিচে। এগুলি বুঝিতে হবে। অর্থাৎ রাধা কুণ্ডের ভাব ভজনটাই হচ্ছে সর্বশেষ। যে দুর্ভাগা বৃন্দাবনের থেকে ব্রজেতে থেকে তাহাদের রাবসা হয়, আমি একটু দ্বারকা ঘুরে আসি, আমি একটু কুরুক্ষেত্র ঘুরে আসি, আমি একটু নেপালে থেকে পশুপতিনাথের কাছে যাই, ওখানে বলি দিয়ে আসি, আবার কাশ্মীরের উপরে কি আছে বৈষ্ণব দেবী, আর একটু অমরনাথকে যাই, তাহলে তাদেরকে সব ভাগ্যবান বলা হবে কি খুব ভাগ্যবান বুঝতে হবে। এখন বৃন্দাবন থেকে ব্রজমন্ডল থেকে আর উপরে যাবার কোনো রাস্তা নাই, সব হচ্ছে তাহার মিলে ওইখানে পরিসমাপ্তি। ওইখানে আরেকটি জিনিস আছে, নদীপ পাশাপাশি আছে, নদীপেরও সেই কথা, নদীতে যাতে সাধন ভজন না হয় আর হৃদয় তৃপ্ত না হয় প্রজেতে না হয়, তাহলে কি বুঝতে হবে যে ভজন জানে নাকি, ভজনের ভাব কিছু আছে। তবে হ্যাঁ, সাধুরা এরকম যেতে পারে। আচ্ছা, গৃহস্থল ঘর থেকে বেরোয় না প্রায়, ওদের কিছু মঙ্গল, ওদের অর্থ সার্থক হোক, আওরা তীর্থেতে গিয়ে ঘুরে এসে একটু ভগবানের ভজনেতে একটু রুচি হোক, ওরা বুঝুক যে গয়া কাকে বলে, কাশী কাকে বলে, প্রয়াগ কাকে বলে, বৃন্দাবন কাকে বলে, নৈমিষারণ্য কাকে বলে, গোলোক কাকে বলে, দ্বারকা মথুরা এন বৃন্দাবন কাকে বলে, কারণ বৃন্দাবনের মধ্যে যে স্টেজগুলি আছে এই জন্য একটু অন্তত হৃদয়ের মধ্যে একটু আস, এই জন্য মানুষ। যা হোক, আপনারা পরম সৌভাগ্যবান, ধীরে ধীরে এই সব কথা শুনে নিয়ে শ্রদ্ধের মধ্যে এগুলি ধারণ করবেন, ভগবত ভজন করবেন। যদি এই তীর্থযাত্রা করে ভগবত ভজনের জন্য যদি অল্প একটু যদি লোভ যদি হয় যে আমি ভজন করব, এটা উপলব্ধি হয়, তাহলে বুঝতে হবে যে সে এই তীর্থযাত্রা সফল, অন্যথা এটা সফল বৃথাই, মানে টাকা পয়সা খরচ করে দিয়ে একটু দেশ দেখ, দেশ দেখবার জন্য নয়, বিশেষ করে যেমন ধানে সে যাবেন, ধানকে আর ভগবানকে এক মনে করবেন, যেরকম বৃন্দাবন, বৃন্দাবনে আমি গেলাম কৃষ্ণের লীলা তো দর্শন করলাম না, যেরকম আজকে গোকুলে যাব, গোকুল কি, গোকুল হচ্ছে স্বয়ং ভগবানই কৃষ্ণের, যেখানে তিনি লীলা করেছেন, যে লীলা করেছেন তাহার নাম স্বরূপ বিগ্রহাধাম সব এক, কিন্তু উপলব্ধি, উপলব্ধি না হলে অন্তত দৃঢ় বিশ্বাস থাকা চাই যে ভগবান তার স্বরূপ, তাহার নাম বিগ্রহ আর ধাম সব এক, একটি পূর্ণ বিশ্বাস হওয়া চাই। যেরকম হয়েছে কালকে শ্লোকটা বলছিলাম, জয় জয় শ্রী নাম আনন্দ রূপম, সততপি পরিবীতম শ্রদ্ধয়া হে দেয়াবা, শ্রদ্ধাপূর্বক হোক, অবহেলাপূর্বক ভগবান নাম করলে ভাগর থেকে অবশ্যই তাকে উদ্ধার ও দুটালির মধ্যে নিশ্চিত তার মধ্যে নাম, ওই রকমের বুঝতে হবে যে ধামের মধ্যে ভগবানের যাবতীয় সমস্ত শক্তি, যেরকম ভাবে সে নারায়ণ নামের মধ্যে নারায়ণের সব শক্তি নিহিত আছে, যেরকম রাম শব্দের মধ্যে রামের সব শক্তি নিহিত আছে, যেরকম ভাবে কৃষ্ণ নামে সে কৃষ্ণের যাবতীয় শক্তি নিহিত আছে, যেরকম ভাবে রাধারমণের মধ্যে রাধারমণের সব সব তিনি আছে, ওইরকম ভাবেছে প্রয়াগের মধ্যে বৈকুণ্ঠ ধানের শক্তি নেই, অযোধ্যার মধ্যে ওই রামচন্দ্রের যে ধান আছে তাহার শক্তি, দ্বারকার মধ্যে ওই দ্বারকার ধানের শক্তি, দ্বারকাধীশের শক্তি, আর বৃন্দাবনের মধ্যে ব্রজেন্দ্র নন্দের যাবতীয় সব শক্তি এর মধ্যে নিহিত আছে। আর এর মধ্যেও গোকুল থেকে বৃন্দাবনের বৈশিষ্ট্য, গোকুলে তো রাগ হয়, এখানে তো রাগ আছে বৃন্দাবন, এই রাগের থেকে গোবর্ধনের রাগের মহিমা বেশি। শ্রীমতী রাধিকা উৎকর্ষ রাধাকুণ্ড ইত্যাদিকে দেখানো, এই জন্য ওইখানে ধানেতে আরো তার শক্তি বিশেষ রূপে রয়েছে। যদি ওখানকার ধূলিকণার স্পর্শ যদি আমরা করতে পারি শ্রদ্ধাপূর্বক, তাহলে তাহার মনে করবে যে কৃষ্ণের রাধারানী সকলের ব্রজে শক্তি পাঠালাম, কিন্তু শ্রদ্ধাপূর্বক অবহেলাপূর্বক করলেও কিছু হবে, ফল কি হবে, সংসার থেকে মুক্তি ইত্যাদি আনাতে এইসব, কিন্তু প্রেম হবে না। আর জেনে শুনে প্রেমের জন্য যদি এইরকম ওখানে হামাগুড়ি দিয়ে তার স্থান দণ্ডক সৃষ্টি করে, কেন্দ্রে কেন্দ্রে ওখানকার ধূলিকণা যদি স্পর্শ করে, তাহলে রাধাকুণ্ডের জলে স্পর্শ করলে কি রাধাকুণ্ডের স্পর্শ করলে রাধারানী কৃপা, শ্যামকুণ্ড হচ্ছেন স্বয়ং শ্যাম, ওই ধামের মধ্যে ওই সাপুরি ওই প্রভু যাবতীয় সব শক্তি যেরকম নামেতে আছে আবার ধামেতে আছে, ওই লীলাতেও আছে ওই রকম বৈকুণ্ঠী লীলা, যে তার মধ্যে বৈকুণ্ঠ প্রভু যে নারায়ণের সব শক্তি নেই, রাসলীলা ইত্যাদিতে রাধানাথ রাধারমণ রাসবিহারী যাবতীয় সমস্ত শক্তি নিহিত আছে। এইরকম হতে নাম বিগ্রহ স্বরূপ ধান এইসব এই জ্ঞান করে দিয়ে এই সিদ্ধান্ত যদি বলি শ্রমণ করার সাধু মুখেতে দামেতে, আর ওইরকম হতে ভুলির স্পর্শ করে যদি হৃদয় হৃদয়েতে চোখেতে বুকেতে সর্বত্র, তাহলে তার প্রতিফলিত করে এই সকল বিচার করে দিয়ে তীর্থযাত্রা ইত্যাদি করতে হবে। আপনি তার ফল না হলেও কিছু ফল হবে, এমনি কিছু তার সংসার মুক্তি ইত্যাদি অনেক আছে এই হইল, কিন্তু কৃষ্ণ প্রেম ভারী দুর্লভ, এটাকে যতদিন না পর্যন্ত ওই রকম তত্ত্বজ্ঞ উচ্চ কোটি যদি নিন্দা ইত্যাদি শূন্য বৈষ্ণবদের নিকটে না থাকা যায় আর সেই রকম ভালো কথা না শোনা যায়। এখন আমরা আমাদের বক্তব্য বিষয়ে
মাধ্যমিকাকে প্রাধান্য দিল কেন, মাধ্যমিকাকে প্রাধান্য দিল কেন, মধ্যমিকাকে
রূপার না রূপপুর স্বামী দিয়ে মহাপ্রভু দিয়ে ওইখান থেকে ধারা চলে যায়, কারণ আছে বহু কারণ। এখানে মধ্যাহ্ন লীলার মধ্যে শ্রীমতী রাধিকার উপকর্ষ বেশি, স্বচ্ছন্দ মিলনের ইত্যাদি বেশি ভাব, আরো তত্ত্বের কারণ আছে স্বচ্ছন্দ গতিতে তার সমস্ত লীলা বিকাশ যেরকম হয়েছে সকালবেলা লীলা আছে, পূর্বাহ্নে লীলা আছে, অন্য সব লীলা আছে, সকালবেলা লীলার মধ্যে বিচ্ছেদ আছে, বিয়োগ বিয়োগাত্মক হচ্ছেন যে শান্ত লীলা, হ্যাঁ বুঝতে পারছি তো, বিয়োগাত্মক
বিপ্লম্ব
বিপ্লম্ব বিয়োগাত্মক, এই জন্য জৈব ধর্মের ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন হরিনাম করতে 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 নিশান্ত লীলা তার হয়ে গিয়ে মহাবিয়োগ আছে, হার আধি হা কৃষ্ণ করে একেবারে কাঁদতে কাঁদতে কাটেন, তিনি একেবারে পড়ে যান মাটি, পূর্বাহ্ন লীলা হচ্ছে বাৎসল্যের প্রেম, প্রাতর লীলা বাৎসল্যের ভাব, ওর মধ্যে বাৎসল্য প্রধান। তারপরে হচ্ছে পূর্বাহ্ন লীলা, পূর্বাহ্ন লীলার মধ্যে বাৎসল্য মিশ্রিত কিছু মধুর আছে, কিছু তক্ষও আছে, এইসব গুলি বাঘ। তারপরে মধ্যাহ্ন আছে, সখাগণকে সব ছেড়ে দিয়েছে, সব লোকে ছেড়ে দিয়ে রাধা কুণ্ডে সূর্য কুণ্ড দেখছে, ওখানে আর কেউ ওখানে প্রচন্ড ভাবে রাসলীলাতে যে সমস্ত গুলি বর্ণন করা হয়েছে, দোল লীলা আর আর সব নৌকা বিহার ইত্যাদি সব লীলা প্রচন্ড গতিতে ওখানে ওখানে একমাত্র সম্রাট হচ্ছেন শ্রীমতী রাধিকা। এবং শ্রীমতী রাধিকার প্রাধীন ভক্তিকার বিভাব সেখানে এই জন্য সেই লীলা তার মধ্যে সব কিছু আছে, এমন কোনো লীলা নাই যে তার মধ্যে সেখানে থেকে গোবিন্দ লীলামূর্তি ইত্যাদি অন্যান্য লীলা অল্প বর্ণন করেছেন, সেই লীলা একসাথে কপু বর্ণন করেছেন, আধা থেকে অধিক ওইটি আর আধা মধ্যে সব লীলা। এখন আমরা প্রচুর চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে যে কথা হচ্ছে ও সম্বন্ধে আমরা কিছু অনুশীলন করতেছিলাম। গতকাল হচ্ছে যে বিদ্যার মধ্যে কোন বিদ্যা, তার উনি বলেন যে ভক্তি বিদ্যা, যার দ্বারা কৃষ্ণকে জানা যায়, কৃষ্ণ ভক্তি জানা যায়, কৃষ্ণের ভাবগুলি জানা যায়, সর্বোত্তম ভাবেতে সর্বশ্রেষ্ঠ বিদ্যার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে গোপীভাব, এত দ্বারা কৃষ্ণের জাতি সব কিছু সম্পূর্ণরূপে জানে। যদি প্রেম স্নেহ মান প্রণয় রাগ এবং অনুরাগ যদি না হয় কারো, তো কৃষ্ণের কোন মাধুর্য সাধন করতে পারে না। কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্যগুলি আস্বাদন করবার মূল কারণটা কি হচ্ছে? এই অনুরাগ, আমি কয়েকদিন আগে বলেছিলাম এই অনুরাগ তিন রকমের, একটা হচ্ছে করণ, একটি কর্ম, একটি ভাব। এই তিন রকমের অনুরাগ, এর মধ্যে করণ থেকে আরম্ভ হল অনুরাগ আর তার শেষ পরিস্থিতি হচ্ছে ভাব। ওই ভাবটা হচ্ছে মহাভাবের অন্তিম মনে করা যেতে, ওইটি হচ্ছে রসরাজ মহাভাব গিরি। ওইখানে না তো রমণী না তো ওখানে তো কে নায়িকা কে নায়ক এই কিনা, শুধুমাত্র আছে অনুরাগের পর চরম অবস্থা। ওখানে ওইটি অনুরূপ কে আমি কে সে কে রাধিকা কে কৃষ্ণ এও তো ভুলে প্রেম চাই মাত্র আস্বাদন চাই ওখানে। এই জন্য করণ মধ্যে অনুরাগী দ্বারা কৃষ্ণের মাধুর্য লাভ হয়, এই জন্য করণ ওতদ্বার। যদি অনুরাগ না হয় তাহলে কৃষ্ণের মাধুর্য আস্বাদন হবে, যেরকম ভক্তি না হলে কৃষ্ণের প্রতি প্রীতি যদি না হয় তাহলে কৃষ্ণকে দেখেই কনসেপ্ট ক্রোধ হয়, বিপরীত ভাব হয়ে যায়। কৃষ্ণকে দেখে সাধারণ ঋষিগণের নারায়ণ মনে হবে, কারণ পৃথিবীর তাহলে মতে তত নাই। অসুর বলে দেখলেই কৃষ্ণকে রাগ হবে, ন রকমের লোক কৃষ্ণকে দেখছে এই কোথায় রঙ্গেশ্বরে, কে কে দেখছে? কর্মীরা দেখছে, জ্ঞানীরা দেখছে, তপস্বীরা দেখছে, তারপরে অসুররা দেখছে, সত্যজ্ঞানীরা দেখছে, আর নিজের যারা ভক্ত আছে ওরা দেখছে, সব রকমের লোক দেখছে, গোপীরাও দেখছে। গোপী মানে মানে ওই ভাব গোপনন্দ বাবাই জানে। এখন কোন কি দেখছে? বাবা মৃত্যু স্বরূপ, মৃত্যু ভোজপতে, একবার মৃত্যু স্বরূপ কৃষ্ণকে দেখছে। কেন দেখছে? অনুরাগ নাই, অনুরাগের বদলে যে বিরাগ আছে ওঠেই তাহার বিপরীত, এই জন্য সেটি অন্যরকমে দেখছে। সাধারণ মানুষ কি দেখছে? কি প্রথমে মল্লা মল্লা নাম অশ্বিনী, মল্লগণ কি দেখছে? ওরা কা ধারণ করল মল্ল
বজ্র মত।
ওই কৃষ্ণ তো কোমল মধুর, এটা যে কৃষ্ণকে যে অশ্বিনী বজ্র মতন দেখলো, এটা কৃষ্ণের দোষের জন্য দেখলো না নিজের দোষের জন্য ওই রকম দেখলো? আধার তাহা যা দেখছে যেতে ওই রকম করছে। আমরা সাধু কেউ অসাধু দেখতে পারি, যদি আমার কেউ দেয় তা সাধু থাকে, ওটা আমাদের উপর নির্ভর করে, অন্যদিকে চিত্তে নিয়ে যাব। এর মধ্যে চিত্তে যাবে কেন? মল্লা নাম অশ্বিনী, অশ্বিনী মানে একবার বজ্র দেখে ভয়ভীত হয়ে গেল। মল্লা নাম অশ্বিনী নির্ণাম মানে সাধারণ মানুষ, যে কৃষ্ণের প্রতি অনুরাগ নাই, বিরাগ নাই, তটস্থ ভাব আছে, তারা দেখছে সাধারণ একটা শ্রেষ্ঠ মানুষ, অত্যন্ত সুন্দর, সুপুরুষ, বলবান, বীর্যমান, গুণী, চতুর, এই রকম সাধারণ যেরকম ভাবে লোক দেখে বলে। তারপরে স্ত্রীগণকে ওখানে স্ত্রীকে প্রজাতিকে ছিল, মাতুর রমণীগণ ছিল, ওরা ওখানে বসেছিল, ওরা দেখে কি একবারে মূর্তিমান কাম কেন দেখলো? এদের মধ্যে ভক্তি ছিল ওই রকম, কিরকম ভক্তি ছিল তাদের? ঐশ্বর্য মিশ্রা ভক্তি, ঐশ্বর্য মিশ্রিত প্রেমী ছিল, এই জন্য তারা ওই রকম দেখলো। তারপরে
গোপানাম স্বজন,
গোপানাম স্বজন, ওই গোপ সুবল সিদ্ধান ইত্যাদি এসেছিল কৃষ্ণের সামনে, নন্দ বাবা এসেছিলেন,